19 অক্টোবর 2019 তারজুমানে কাবির আরবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুমের আজিম শান ইসলাহি বয়ান উত্তরা 7 নং সেক্টর ঢাকা।
আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال عليه الصلاة والسلام إن النور إذا قذف في القلب انفزع له الصدر قيل يا رسول الله هل لذلك من علم قال نعم التجافي عن دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালহু আমাদের সকলকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে এবং জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, নূরওয়ালা আল্লাহর মহব্বতওয়ালা জিন্দগি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। ওর ভাই, এই দুনিয়া আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালহু বানাইছেন এবং দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন একটা বড় প্রোগ্রাম দিয়ে। সেই প্রোগ্রাম হলো এ দুনিয়ার জিন্দগিতে বান্দা আল্লাহ পাকের বন্দিগির মধ্যে মশগুল থাকবে। কামিয়াব ওই বান্দা যে যার জিন্দগি বন্দিগিওয়ালা। দুনিয়াতেই থাকবো আমরা, দুনিয়ার কাজকর্ম করব, কিন্তু সর্বহালে আল্লাহকে ইয়াদ রাখব। অনেক মানুষ ইসলামকে এবং ইসলামী জিন্দগিকে কঠিন মনে করে, যে ভাই কত লম্বা সময় কোরআন তেলাওয়াত করা যায়, কত লম্বা মসজিদে থাকা যায়, আমার তো বাইরে অনেক কাজ আছে, অফিস আদালত ব্যবসা বাণিজ্য দুনিয়ার হাজারো কাজ। তো যারা দিনদার মানুষ আখেরাতওয়ালা তারা তো মসজিদে থাকে, মাদ্রাসায় থাকে, কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল থাকে, অথচ আমাদের তো অনেক কাজ। তো খালি মসজিদ মাদ্রাসায় আর কোরআন শরীফের তেলাওয়াতের মধ্যে কিভাবে থাকা সম্ভব? ফলে অনেকে ইসলামের উপর জীবন পরিচালনাকে কঠিন মনে করে। আসলে এ সকল মানুষরা ইসলামের সঠিক ধারণা পায় নেই। ইসলাম মানুষকে এই শিক্ষা দেয় যে তোমার আসমানে থাকতে হবে না, থাকবে এই জমিনে, এবং জমিনের যা তোমার কর্তব্য কাজ সেটাও তুমি করবে, সর্বহালে আল্লাহ যেন তোমার উপর রাজি থাকে সেই খেয়াল তোমার রাখতে হবে, এতটুকুই কাজ। এক বুজুর্গের ভাষায়, নামি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খোদা বাস। যে এই কথা বলছি না যে তুমি দুনিয়ার সমস্ত কাজকর্ম ত্যাগ করো, বরং তোমাকে ইসলাম এই কথা বলে যে বাহার কারে কে বাসি, যেই কাজেই তুমি থাকো না কেন বা খোদা বাস, ওই কাজের মধ্যে থাকা অবস্থায় তুমি আল্লাহর সঙ্গে থাকবে। এক বুজুর্গের ভাষায় যে রেতে হাম জাহাঁ মে ইউ জেসে হাঁ কোই নেহি, থাকি আমি দুনিয়াতে, কিন্তু এইভাবে থাকি মনে হয় একলা আমি আছি আর কেউ নাই, আমি আছি এবং আমার সঙ্গে মাওলা আছেন। ভারতে এক বুজুর্গ ছিলেন, বহুত বড় আলেমে দিন, বহুত বড় বুজুর্গ ওলি আল্লাহ, তিনি বলতেন যে দুনিয়াকে মজগালু মে বি ইয়ে বা খুদা রহে, ইয়ে সবকে সাথ রহে কে বি সবসে জুদা রহে, দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্যে থাকা সত্ত্বেও সর্বদাই এরা আল্লাহ পাকের সঙ্গে থাকে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বাদশাহ ছিলেন, রাষ্ট্র পরিচালনা করতেন, কি মাথা ছিল, কি ব্রেন ছিল, কি কর্ম ব্যস্ততা ছিল, কিন্তু হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপারে এটা প্রসিদ্ধ ছিল যে দিনে তিনি জনগণের খেদমতে মশগুল আল্লাহর জন্য, আর রাত্রিবেলা তিনি আল্লাহর সঙ্গে মশগুল নামাজের মধ্যে, জিকিরের মধ্যে, তেলাওয়াতের মধ্যে, রাতভর আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতেন। এই উম্মতের মধ্যে এমনি তো আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের সাধারণ নিয়ম হলো এই, দিনে কাজ করো, রাত্রে ঘুমাও এবং ইবাদত বন্দিগিও কিছু করো, কিন্তু এই উম্মতের মধ্যে পাঁচজন মানুষ এরকম ছিলেন যে তারা রাতভর ঘুমাইতেন না, ঘুমানো লাগতো না, দিনের বেলা হালকা একটু ঘুমাইতেন, তার মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিতেন, রাতভর ইবাদতের মধ্যে কাটাইতেন। তার মধ্যে একজন ছিলেন হযরত উওয়াইস কারনি রহমতুল্লাহ আলাইহি। এক লোক হযরত উওয়াইস কারনি রহমতুল্লাহর সঙ্গে দেখা করতে গেছে। ইমাম আব্দুল ওয়াহাব সারানি রহমতুল্লাহ লিখছেন যে সকালবেলা ওই লোকটা গিয়া পৌঁছছে হযরত উওয়াইস কারনির সঙ্গে দেখা করার জন্য, তো দেখলেন যে তিনি ইবাদতে মশগুল, মসজিদের মধ্যে জিকিরে মশগুল, ইবাদতে মশগুল। অপেক্ষা করতে করতে জোহরের নামাজের রক্ত হয়ে গেছে, তিনি ভাবলেন যে হয়তো কিছু সময় ফুরসত বের হইতে পারে, আবার দেখলেন যে উনি ইবাদতে মশগুল। এইভাবে দিনভর অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, উনি খালি ইবাদতে মশগুল, আর লোকটার আর ওই ওনার সঙ্গে দেখা করার কোনো সুযোগই হয়নি। তো আল্লাহর জমিনে কিছু বান্দাদেরকে আল্লাহ পাক এরকমও বানাইছেন যে একদমই ফেরেশতাদের মতো জিন্দেগি ওয়ালা, কিন্তু এইরকম মানুষ তো সকলে না, আল্লাহ পাক এই নিজাম সকলের জন্য দেন নাই, কিছু বান্দারা এরকমও হয়। এইরকম নিজাম, এইরকম নিয়ম যে সকলের জন্য দেন নাই, এক হাদিসের দ্বারা সেটা একদম সুস্পষ্ট। রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কি কসবুল হালাল ফরিজা বাদাল ফরিজা, যে আল্লাহ পাকের ফরজ বন্দিগির পরে হালাল উপার্জনও ফরজ। ভারতের মহান বুজুর্গ, অনেক বড় আলেমে দিন, হাকিমুল উম্মত থানবীর খলিফা মুহিউদ্দিন মাওলানা সাহেব রউল সাহেব রহমতুল্লাহ আলী বলতেন যে একটা লোক মসজিদের মধ্যে নফলে মশগুল, আর একজনে বাইরে হালাল ইনকামে মশগুল, তো ভিতরে যে মসজিদের ভিতরে যে নফল আমলে মশগুল, তার কাজ হলো নফল, এর দ্বারা তার মর্তবাও নসিব হবে নফলওয়ালা, নফল আমলের মর্তবা, নফল আমলের সওয়াব, আর যে হালাল রুজি রোজগারে ব্যস্ত সে ফরজের মধ্যে মশগুল, তার মর্তবা নসিব হবে ফরজওয়ালা। এবং আশ্চর্য হলো যে তিনি এটার দৃষ্টান্ত দিয়েছেন, এ সারা পৃথিবীর বেসুমার আলেম ওলামা মুহাদ্দিস ফকিহ মুফতি এই মহান বুজুর্গের শিষ্য ছিলেন, মুরিদ ছিলেন। আমাদের বাংলাদেশের হযরত মাওলানা উবাইদুল হক জালালাবাদী রহমতুল্লাহ আলাইহি, বাইতুল মোকাররমের খতিব, তিনিও এই বুজুর্গের মুরিদ। আমাদের প্রফেসর হামিদুর রহমান সাহেব দামত বেকাত, তিনি এই বুজুর্গের মুরিদ। যাত্রাবাড়ি মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, তিনিও এই বুজুর্গের মুরিদ। এটা তো আমাদের দেশের পরিচয়, সারা দুনিয়াব্যাপী এরকম লক্ষ লক্ষ আলেম ওলামা বুজুর্গানে দিন ওনার সঙ্গে সম্পর্ক রাখতেন, ওকে মানতেন। এটা এই জন্য বললাম যে যাতে সামনের কথাটা আমাদের বুঝতে এবং মানতে সহজ হয়, কারণ কথাটা এত সহজ না বাহ্যিকভাবে। তিনি উর্দুতে বয়ান করতেছিলেন ঢাকাতে, আমি তার সেই বয়ানের বাংলায় তর্জমা করতেছিলাম। ওই বুজুর্গ বলতেছিলেন যে একজন নফলে মশগুল মসজিদের মধ্যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তো জিকির এক নফল আমল, তাতে সে মশগুল, আর বাইরে একজন ডাক দিতেছে ভাই লাগবে বাদাম, লাগবে সিম। তো তিনি বলেন যে এই লোকটা মসজিদে জিকিরে মশগুল নফল আমলে, আর ওই লোকটা যে আওয়াজ দেয় এটা ফরজ আমলে সে মশগুল। তো নফল আমলের দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন হয় আর ফরজের দ্বারাও, কিন্তু ফরজের দ্বারা যে নৈকট্য অর্জন হয় সেটা হলো বড় নৈকট্য, সেটা হলো অনেক ঊর্ধ্বের। তো ইসলাম এত সুন্দর, এত নিখুঁত, এত মার্জিত, এত পূর্ণাঙ্গ, এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, 1500 ঊর্ধ্বে যিনি কিতাব লিখছেন, এত বড় মানুষ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ইসলামের সৌন্দর্য বয়ান করতে করতে তিনি বলতেছিলেন যে জেফারক তাব কদম হর কুজাক মিন গরম কেরিশমা দামানে দিল মি কসত কে যা ইজাজ। হে ইসলাম, তুমি এত সুন্দর, তোমার যে কোনো অঙ্গ শোভার দিকে তাকাইলে আমি এত ভীষণভাবে মুগ্ধ অভিভূত হই, তো আর দুনিয়ার কোনো রূপ সৌন্দর্যের দিকে আমার আর নজর উঠানোর কোনো সুযোগই থাকে না, এতটা সুন্দর তুমি হে ইসলাম। আসলে ইসলাম এত সুন্দর, কিন্তু ইসলাম সম্পর্কে ভালোভাবে জানাশোনার লোকের খুবই অভাব। যাই হোক, তো এ তো রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের হাদিস যে কসবুল হালাল ফরিজা বাদ আল ফরিজা, হালাল উপার্জন করাও ফরজ আল্লাহর ফরজ ইবাদতের পরে। এবং কোরআন শরীফে মহান রব্বুল আলামিন পরিষ্কার বলছেন যে ফাইজা কজাইতুমুস সালাতা, যখন তুমি নামাজ সুসম্পন্ন করো, ফান্তাসিরু ফিল আরদি, এখন আমারই জমিনে তোমরা ছড়ায় পড়ো, অবতাগু মিন ফাজলিল্লাহ, এবং আমার যেটা অনুগ্রহ রিজিক এটা তোমরা তালাশ করো। তো আল্লাহ পাক পবিত্র কোরআনে এই কথা বলছেন। এতে বোঝা গেল যে খালি সেজদার মধ্যে পড়ে থাকা জরুরি না, খালি কোরআন তেলাওয়াতে মশগুল থাকা জরুরি না, দুনিয়ার কাজকর্ম করা অবস্থাতেও আল্লাহকে স্মরণ করব আমরা, এটা আল্লাহ পাক আমাদের কাছে চান। এক আয়াত আল্লাহ পাক এভাবে বলছেন যে ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফি লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, যে আকাশের আসমানের মধ্যে এবং এই জমিনের মধ্যে এই পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহর অস্তিত্বের নিদর্শন মজুদ, আল্লাহর একত্বের নিদর্শন মজুদ, আল্লাহ পাকের সীমাহীন সৌন্দর্য সমস্ত আসমান জমিনে ভরা, এগুলো উপলব্ধি করে, অনুভব করে, বুঝে ওই সকল মানুষ যারা সত্যিকার জ্ঞানী, উলুল আলবাব, যারা ফ্রেশ জ্ঞানী, একদম পিওর জ্ঞানী, এই সকল লোকেরা বুঝে। পিওর জ্ঞানী, ফ্রেশ জ্ঞানী, স্বচ্ছ এবং পরিচ্ছন্ন জ্ঞানের অধিকারী মানে নমরুদের মাথায়ও বুদ্ধি আছে কিন্তু লানতওয়ালা, অন্ধকারে আচ্ছন্ন, ফেরাউনের মাথায় বুদ্ধি আছে সেটা অন্ধকারে আচ্ছন্ন, যার মস্তিষ্ক, যার বিবেক বুদ্ধি অন্ধকারে আচ্ছন্ন হয় নাই, এরকম মানুষকে উলুল আলবাব বলে, সত্যিকার জ্ঞানী মানুষ। তো আল্লাহ পাক বলেন যে এরকম পরিচ্ছন্ন জ্ঞানী যারা, আসমান দেখলে বুঝতে পারবে এক আল্লাহর সৃষ্টি, জমিন দেখলে বুঝতে পারবে এক আল্লাহর সৃষ্টি, পাহাড় পর্বত দেখলে বুঝতে পারবে এটা এক আল্লাহর সৃষ্টি, যে কোনো বস্তুর দিকে নজর করবে সব প্রতিটি বস্তু এবং বিন্দু তাকে এক মহান আল্লাহর দিকে নিয়ে যাবে। তো আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু বলেন যে আল্লাযীনা ইয়াযকুরুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যে যারা এরকম খাঁটি জ্ঞানী লোক হয় তো তারা দাঁড়ানো আছে তো আল্লাহর স্মরণে মশগুল, বসা আছে তো আল্লাহর স্মরণে মশগুল, শুয়ে আছে তো আল্লাহর স্মরণে মশগুল, আল্লাহর স্মরণ এবং আল্লাহর ধ্যানকে কখনো নিজের মন থেকে মুছা তাদের জন্য সম্ভবই হয় না। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে ওয়া ইবাদুর রহমান ইল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা, যে মহান আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কশীল বান্দা যারা, তারা জমিনে যখন হাঁটে তখনও আল্লাহ পাকের মাহাত্ম্যের, আল্লাহ পাকের মহত্বের নূরের ভারে তারা বিনয়ী হয়ে হাঁটে, আল্লাহ পাকের মহত্বের নূরের প্রেশার তাদের সিনাতে থাকে এবং আল্লাহ পাকের মহত্ব এবং বড়ত্বের সে নূরের দ্বারা তারা প্রচণ্ডভাবে প্রভাবিত হইয়া বিনয় অবনতভাবে পৃথিবীতে তারা বিচরণ করে, দাম্ভিকতা তাদেরকে স্পর্শ করতে পারে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আহা, কি মানুষ, আমরা মানুষ হব কবে, যে যেই মানুষের ভিতরে অহংকার এবং দাম্ভিকতা থাকে সে এখনো মানুষের কাতারেই সামিল হইতে পারে নাই। কারণ হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন যে আল কিবরিয়া উরিদাই ওয়াল আজামাতু ইজারি ফামান নাজানি ওয়াহিদাতা মিনহুমা কযাবতু ফিন্নার ওয়া ফি রিওয়ায়া কসামতুহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু এক হাদিসে কুদসিতে বলেন যে মহত্ব এবং বড়ত্ব এটা তো আমার ভূষণ, মহত্ব বড়ত্ব আমার ভূষণ, আমার চাদর, তো আমার ভূষণ আমার চাদর নিয়ে যে কাড়াকাড়ি করবে আমি তাকে ছিন্ন ভিন্ন করে ফেলবো, টুকরা টুকরা করে ফেলবো, খণ্ড বিখণ্ড করে ফেলবো এবং ওকে আমি জাহান্নামে নিক্ষেপ করবো। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এই জন্য জ্ঞানী হলে তার গর্ব করতে হবে, অহংকার করতে হবে, এর কোনো মানে হয় না। অনেক বড় আলেম হলে গর্ব করতে হবে, কোনো যুক্তি নাই। অনেক বড় সম্পদের অধিকারী, ক্ষমতা এবং দাপটের অধিকারী হলে গর্ব করতে হবে, কোনো কিছুই না। শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মানুষ ছিলেন, আলেমও ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, বড় দার্শনিক ছিলেন। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যেই গাছে ফল বেশি ধরে সেই গাছ নুয়ে পড়ে, ডালগুলো নুয়ে পড়ে, গাছটা নুয়ে পড়ে। যেই মানুষের মধ্যে জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে, বিবেক বাড়ে, আল্লাহর অনুগ্রহ রাজির যার জীবনের উপর যত বেশি হয় সে তত বেশি বিনয় অবনত হয়, তত বেশি মস্তক অবনত করে। অনেক বড় সম্পদশালী মানুষ সে অহংকার করতে লজ্জাবোধ করে, অনেক বড় শিক্ষিত মানুষ সে জোরে একটা আওয়াজ করতেও লজ্জাবোধ করে। কোনো একজন ভার্সিটির ভিসি চিৎকার দিয়ে কথা বলবেন এটা তার জন্য সম্ভব হবে না, কারণ তার উচ্চ মর্যাদা তাকে নত হইতে বাধ্য করে যে আমাকে আল্লাহ এত বড় কুরসি দিয়েছেন তা আমার চিৎকার করতে হবে কেন, আমার মর্যাদার জন্য তো আমাকে কাড়াকাড়ি করার দরকার নাই, আল্লাহ তো আমাকে উচ্চ আসনে আসীন করেই দিয়েছেন। তো অনুরূপভাবে যে দুনিয়া এবং আখেরাতের যে কোনো লাইনে আল্লাহ পাক যাকে মর্যাদাশীল করেন তো এটা আল্লাহ পাকের দেওয়া অনুগ্রহ, তার জন্য আমার কৃতজ্ঞ হওয়া উচিত। এক লোক ভিক্ষুক, কিন্তু কোনো এক বাদশাহ তাকে ডেকে নিয়ে যদি বলে দেন যে চলো আমার এই রাজ্যের মালিক তোমাকে আমি বানিয়ে দিলাম, তো এর জন্য কৃতজ্ঞ হওয়া চাই না দাম্ভিক হওয়া চাই? যে সমস্ত আসমান জমিনের সমস্ত নিয়ামত তো এক মহান আল্লাহর, সেই নিয়ামতের যতটুকু অধিকারী আল্লাহ কাউকে করলেন তো তার জন্য অহংকারী হওয়ার তো কোনো যৌক্তিকতা নাই, শুধুই কেবল আরও নত হওয়া চাই, আরও কৃতজ্ঞ চিত্ত হওয়া চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সে বুঝ দেন এবং তৌফিক দান করেন। ভারতে এক বুজুর্গ ছিলেন, অনেক বড় ওলি আল্লাহ, হযরত মাওলানা শাহ মাহমুদ আহমদ সাহেব ইলাহাবাদ রহমতুল্লাহ আলাই, যে আল্লাহর বান্দারা ঊর্ধ্ব জগতের দিকে উড়তে থাকে দুইটা ডানার দ্বারা, যেমন পাখি দুই ডানার দ্বারা উড়ে আল্লাহকে যারা পায়, আল্লাহকে পাওয়ার এই কপাল যাদের আছে ওদের মধ্যে এরকম দুইটা ডানা থাকে, যে দুই ডানা দ্বারা ঊর্ধ্ব জগৎ পারে তারা উড়াল দিতে থাকে। এক ডানার নাম সবর, আরেক ডানার নাম শুকর। হ্যাঁ, যে কোনো নিয়ামত পায় সব নিয়ামতের জন্য শুকরগুজারি করে, শুকরগুজারি করে, শুকরগুজারি করে। যে পোলাও বিরিয়ানি কোরমা নিজে খায় অন্যকে খাওয়ায় এজন্য তার দম্ব নাই, অহংকার নাই, গরিমা নাই, বরং সে বিনয় অবনত এবং কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা তাকে ঊর্ধ্বে উড়ে নিয়ে যায়, সম্মানের উচ্চ আসনে আরও আসীন করতে থাকে, আরও বেশি অনুগ্রহ রাজির যোগ্যতাকে করতে থাকে। আর যদি সে কৃতজ্ঞতার বদলে অকৃতজ্ঞ হয়, হ্যাঁ, তো এটা তার জন্য ক্ষতির বিষয় হয়, দুনিয়ার ক্ষতিও হয় এবং আখেরাতের ক্ষতিও হয়। শুকর এবং কৃতজ্ঞতা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে এবং মর্যাদাশীল করে। আরেকটা হলো সবর, যে কোনো বিপদ আপদ বালা মুসিবত সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করলে তো ইসলামের যে সবর শব্দের অর্থ এটা ক্লিয়ার পরিষ্কার বোঝা যাবে না। সবর মানে হলো যে যখন অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় নিজের সম্মুখে আসে তখন সেক্ষেত্রে যে আল্লাহর উপরে অসন্তুষ্ট না হওয়া, যা করণীয় সেটা তো করব কিন্তু আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর ব্যাপারে, আল্লাহর উপরে আমি নারাজ না, অসন্তুষ্ট না, এবং মুখেও আমি কোনোভাবে আল্লাহ পাকের প্রতি কোনো অভিযোগ তুলব না, অনুযোগ করব না, তো এটাকে সবর বলে। হ্যাঁ, সবর তিন প্রকার। এক সবর হলো আসবর ইনদাল মুসিবা, বিপদ আসলে ধৈর্য ধারণ এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, হ্যাঁ, এটাকে সবর বলে। আর এক সবর হলো আসবর আলা তোয়া, যা আল্লাহর হুকুমের উপর অটল থাকা। তো ইসলামের পরিভাষায় এটাকেও সবর বলে। আর এক সবর হলো আসবর আনিল মাসিয়া, হাজারো সুযোগ আছে পাপের, কিন্তু এত সব অবাধ সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও পাপের পথ থেকে নিজেকে দূরে রাখা, আল্লাহর সন্তুষ্টির পথে ধরে রাখা। তো এই তিন রকমের সবর, মুসিবতে সবর, ইবাদতে সবর, আরেকটা হলো গুনার ক্ষেত্রে সবর। এই তিন সবর যে ব্যক্তি করে, আল্লাহ পাক তাকে সিদ্দিকিনের মর্তবার বলি আল্লাহ বানায়া দেন। মানে বন্দিগির ক্ষেত্রে সর্বোচ্চ মানের সে আবেদ, সর্বোচ্চ মানের বন্দিগি ওয়ালা বান্দা সে গণ্য হয়, হ্যাঁ না? তো সবর বুগজিদান বা সিদ্দিকি সুদান, এবং কোরআনে পাক থেকে তার প্রমাণ আছে। আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু বলেন যে ইন্নাল্লাহ মা সাবিরিন, যে সকল বান্দারা সবরওয়ালা নিঃসন্দেহে আল্লাহ তাদের সঙ্গে হয়ে যান। তো আল্লাহ যার সঙ্গে দুনিয়া তার কামিয়াব, আল্লাহ যার সঙ্গে আখেরাত তার কামিয়াব, সর্বহালতে আল্লাহ তার সঙ্গে, মানে সর্বহালতে আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট, সর্বহালতে আল্লাহ পাকের রহমতের ছায়া তার সঙ্গে, সর্বহালতে আল্লাহ পাকের নূরই নূর এর মধ্যে আসে সে, সর্বহালে আল্লাহ পাকের নৈকট্যের মধ্যে আসে সে, তার মানে সবচেয়ে উচ্চ মর্যাদাওয়ালা মুমিন সে। আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু সবরওয়ালা শুকরওয়ালা আমাদের সকলকে বানাইয়া দেন। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রেই, আচ্ছা, মানুষ যখন জিহালেই থাকে না কেন, এই দুইটা অবস্থার সম্মুখীন সে হবেই। হয় সে নিজের আকাঙ্ক্ষিত বিষয় বস্তুটা সে পেয়ে গেল, আর একটা হলো কোনো অনাকাঙ্ক্ষিত এক অবস্থার সম্মুখীন সে হলো। দুইটা অবস্থা মানুষের দিনটা চলতেই থাকে, কখনো এটা কখনো সেটা, দুই অবস্থা চলতে থাকে। তার মানে হলো সর্ব অবস্থাতেই মানুষের দায়িত্ব হলো যে সবর এবং শুকরের ব্যাপারে সচেতন থাকা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন যে নামাজ তো পাঁচ ওয়াক্ত পড়া লাগবে, হ্যাঁ, যে ফজরের নামাজের পরে তো আর ফজর নামাজ নাই, জোহর এর মধ্যখানে আর কোনো ফরজ নামাজ নাই জোহর আসার আগ পর্যন্ত, আবার জোহর পড়লাম তো আসরের আগ পর্যন্ত তো ফরজ নামাজ নাই, ফের আসর আসবে, মাঝখানে বিরাট বিরতি। কিন্তু যে আমলের মধ্যে বিরতি নেয় সেটা হলো সবর এবং শুকর, সর্বহালে সবর এবং শুকর, সবর এবং শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয়নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম বলেন যে আজবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, মুমিনের জীবনটা, মুমিনের কর্মকাণ্ড বিস্ময় করো, ওর প্রতিটি কর্মকাণ্ড তার জন্য একদমই দুজাহানে কল্যাণকরই কল্যাণকর, মঙ্গলজনকই মঙ্গলজনক, মঙ্গলময় আর মঙ্গলময়, রহমতি রহমতের উসিলা, নূরই নূরের উসিলা, সর্ব অবস্থায় সে আল্লাহ পাকের নৈকট্যের পথে কেবলই অগ্রসর মান। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। তারপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু ব্যাখ্যা করে বললেন, ইন আসাবাতুস সাররা হামিদাল্লাহ ওয়া শাকার ফাকানা খায়রাল্লাহ, যদি কোনো কাঙ্ক্ষিত অবস্থা, কোনো নেয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো অনুগ্রহ সে পেয়ে গেল, তো আল্লাহর প্রশংসায় সে মশগুল হয়। দেখেন, সে হামিদ আল্লাহ ও শাকার, সে আল্লাহর প্রশংসায় মশগুল এবং সে শুকর গুজারি করে, কৃতজ্ঞ হয়। শুকরের অর্থ কি? আমরা বাহ্যিকভাবে মনে করি শুকর মানে আলহামদুলিল্লাহ বললে শুকর হয়ে যায়, যে শুকরের, ইসলামের শুকরের অর্থ হলো যিনি আমার প্রতি অনুগ্রহকারী আমি তার প্রতি নিবেদিত হয়ে যাওয়া। কি কথা বুঝেন না? হ্যাঁ, যিনি আমাকে এক লাখ টাকা ধার দিলেন, করজ দিলেন, অথবা আমাকে গিফট করলেন, তো এরপরে আমি তার অবাধ্য হয়ে যাওয়া, তার সঙ্গে দুরাচার করা, দুর্ব্যবহার করা, তার সঙ্গে দূরত্ব আর দূরত্ব তৈরি করা, অথবা তার ক্ষতি করা, অথবা তার আপনজনের ক্ষতি করা, এটা কি কৃতজ্ঞতা? কোশ্চেন কেন না? তাহলে কি অর্থ হলো? যিনি আমার প্রতি অনুগ্রহকারী তো আমি আরও তার ঘনিষ্ঠ হব, আমি তাকে সম্মান করব, আমি তাকে ভালোবাসব, আমি তার কাছে যাব, আমি তার আপন জনদেরও খেয়াল রাখবো, এইটা হলো কৃতজ্ঞতা। এজন্য শুকর মানে হলো যে আল্লাহর নিয়ামত খায় আল্লাহর হয়ে যাওয়া। শুকর মানে আল্লাহর নিয়ামত খায় আল্লাহর হয়ে যাওয়া। বিরিয়ানি খাইলো আলহামদুলিল্লাহ, এরপরে তিনি সিনেমা হলে, এটার নাম শুকর না কি? কথা বুঝতেছেন ভাইরা? শুকর আলহামদুলিল্লাহ খুব ভালো খাবার দাবার খাইলো, একদম কাচ্চি বিরিয়ানি টাটকা গরম, ধোঁয়া উঠতেছিল। এরপরে গিয়ে একজনকে খুন করলো, একজনকে কুশে এক চড় লাগাইয়া দিল, এক থাপ্পড় লাগাইয়া দিল, একজনের উপর জুলুম করলো, এটা শুকর না, শুকর বিরোধী কর্মকাণ্ড। শুকর মানে হলো যে যেই মহান আল্লাহর অনুগ্রহরাজি দ্বারা আমি পরিবেষ্টিত, 24 ঘন্টা সর্বহালে প্রতিটি মুহূর্তে সে মহান আল্লাহর হুকুমের সামনে মাথা ঝুঁকায় রাখা। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন এবং তৌফিক দান করেন যে সর্বহালে শুকর এবং সবর। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জীবনের সকল কর্মকাণ্ড প্রতিটি মুহূর্ত এত বিস্ময় করো যে হয় নেয়ামত কোনো ভালো অবস্থা তো তার জন্য সে আল্লাহর প্রশংসায় লিপ্ত হয় এবং শুকর গুজারি করে, কৃতজ্ঞ হয়। ফাকানা খায়রাল্লাহ, এটা তার কল্যাণই কল্যাণ হয় এবং এটা তাকে আল্লাহর দিকে টানে, এটাই তাকে জান্নাতের দিকে টানে, এটাই তাকে জান্নাতের যোগ্য বানিয়ে দেয়। ওয়াইন আসাবাতু যাররা হামিদাল্লাহ সাবর ফাকানা খায়রাল্লাহ। আর যদি কোনো কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় তার সম্মুখে আসে তো তখনও সে আল্লাহর প্রশংসায় মশগুল হয়, তখনও তার নজরে আল্লাহ পাকের সৌন্দর্যই পড়ে, আল্লাহর সৌন্দর্যের উপরই তার নজর যায়। হ্যাঁ, ভারতে এক বুজুর্গ ছিলেন, লখনৌর এক সম্ভ্রান্ত পরিবারের অনেক বড় ব্যক্তিত্ব, হযরত খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ। তিনি বলেন যে, হে প্রিয় মাওলা, যে আমার কোনো অবস্থাতেই আপনার ব্যাপারে কোনো অভিযোগ অনুযোগ তোলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, ব্যাঠা হো মায় মুতমায়েন ইয়া রব কে হাকিম বিহে তু আর হাকিম বিহে, যে আমার জন্য আপনি যেটাই নির্বাচন করেন যে প্রত্যেকটাই আমার জন্য ভালো, আমার জন্য মঙ্গলময়। আপনি হাকিম, আপনি বাদশাহ, যা ইচ্ছা আপনি আমার উপর হুকুম করতে পারেন। হ্যাঁ না, জো মালিক হ্যায় জো চাহে কর তসরফ ক্যা ওজা কিসি ভি ফিক্র কি হ্যায়। আপনি আমার মহান মালিক, আপনি আমার মহান অধিপতি, আপনি আমার মহান পালনকর্তা। তো আমার জীবনের বিন্দু বিন্দু সিরেফ আপনার অনুগ্রহ, আমার উপর পূর্ণাঙ্গ আপনার মালিকানা। এজন্য আমার উপর যা কিছু করার পূর্ণ ক্ষমতা এবং অধিকার আপনার সুসংরক্ষিত। হ্যাঁ না, যে মালিক হ্যায় জো চাহে কর তসরফ ক্যা ওজা কিসি ভি ফিক্র কি হ্যায়। এজন্য আমার টেনশন বলতে কোনো কিছুই নেই। সূরা মুজাম্মিল মহান রব্বুল আলামিন বলেন যে, রব্বুল ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। যে মহান আল্লাহ যিনি তোমার পালনকর্তা, তো তুমি তার নাম নেও, এইভাবে সারা জাহানকে ভুলে যাও, শুধু এক আল্লাহকেই স্মরণ রাখো। আর তোমার এই দুনিয়ার যা দরকার, পরকালের যা দরকার, সেই মহান মালিক তোমার জন্য যথেষ্ট, তার সঙ্গে নিবিড় সুসম্পর্ক তুমি গড়ে তোলো। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, মাশরিকের মালিকও তিনি, মাগরিবের মালিকও তিনি। ফাত্তাখিযহু ওয়াকিলা, অতএব মজবুতভাবে তুমি তাকে ধরো, তার সঙ্গে সুসম্পর্ক গড়ো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমুল্লাহর কবরকে মহান আল্লাহ নূরে পরিপূর্ণ করেন। তিনি বলেন যে, যে মহান রব্বুল আলামিন তো বলছেন যে, আদমা মানায় দিলবন্দম বোঝো তর্কে কৃষ্ণ সুরতে গন্ধম ভুগো। হে আদম সন্তান, আমি তোমাকে সৃষ্টি করলাম, শোনো, আমার সঙ্গে প্রেমের, নিবিড় প্রেমের বন্ধন তৈরি করো। আর দুনিয়ার চাকচিকের পথে যাও না, এগুলি কোনো তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, কোনো কল্যাণের দিকে নিয়ে যাবে না, সফলতার চূড়ান্ত মঞ্জিল পর্যন্ত এগুলো তোমাকে পৌঁছাইতে পারবে না। হযরত হাকিমুল উম্মত থানবীর খলিফা খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়া আলম আয়েশো ঈশ্বত কা ইয়ে দুনিয়া কাইফ মস্তি কি, বলুন আপনা তখাইল কর ইয়ে সব বাতে হ্যাঁ পস্তি কি। আরে দুনিয়াটা তুমি মনে করছো লাগামহীন উল্লাসের ঠিকানা, যা খুশি তা করার জায়গা, এ লাগামহীনতার জন্য এই দুনিয়া সৃষ্টি না এবং তোমারও সৃষ্টি না। আরে তোমার নজর নিচু নজর, এখনো দুনিয়ার সৃষ্টি এবং তোমার সৃষ্টির মহান লক্ষ্য সম্পর্কে তুমি তো বেখবর, তুমি নজর আরও উঁচু করো। হ্যাঁ, চিন্তা চেতনা আরো ঊর্ধ্বে তোলো, তোমার লক্ষ্যকে আরো বড় বানাও। সেটা কি? নজর ও হ্যায় জো কাউন মকান সে পার হো যায়, মগর জব রোয়ে তা বাঁ পে পড় যায় তো বেকার হো যায়। ওই নজর, বড় নজর, যেই নজর এই পৃথিবীর কোনো বস্তুর উপরে স্থির হয় না, না এটা আমার পছন্দ লাগে না, এটাও আমার ভালো লাগে না, কোনো কিছুই আমার সে যে আসল লক্ষ্য পূরণে এটা যথেষ্ট আমি মনে করি না। তো ফের কি জিনিস, তো যব রু তাবাব পড়ে যায় তো বেকার হয়ে যায়, যখন সে আল্লাহ পর্যন্ত পৌঁছে তখন মনে করে হ্যাঁ আমার মহান লক্ষ্য পর্যন্ত তাহলে আমি পৌঁছলাম। তো আল্লাহকে পাওয়ার আগ পর্যন্ত কোনোভাবেই তার পিপাসা মিটে না, এই নজরওয়ালা সহি নজরওয়ালা। হ্যাঁ আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদেরকে দুনিয়াতে ধন সম্পদ দৌলত দিয়ে রাখছেন, কিন্তু এই ধন সম্পদ দৌলত এই জন্য না যে এগুলোর গোলাম হয়ে যাওয়া, এগুলোর জন্য পাগল হয়ে যাওয়া, এগুলো আমরা ব্যবহার করব, কিন্তু যিনি এই সম্পদ এবং নেয়ামতের দাতা এগুলো ব্যবহার করে করব আমরা তার সন্তুষ্টি মোতাবেক, এবং এগুলো ব্যবহারের পরও আমরা তাকেই খুঁজতে থাকবো, তাকেই তালাশ করতে থাকবো। এক বুজুর্গ ছিলেন হযরত উবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহ, বহুত বড় বুজুর্গ ছিলেন, আর দুনিয়ার লাইনে টাকা পয়সা ধন দৌলত আল্লাহ পাক খুব তাকে দিয়েছেন, শান শৌকত ইজ্জত মর্যাদা এবং শানদার অট্টালিকা, সেই জমানাতে এই সব কিছু আল্লাহ পাক তাকে দিয়েছেন। তো আরেক বুজুর্গ তিনি একবার খেয়াল করলেন যে সমস্ত আলেম ওলামা বুজুর্গান আউলিয়া হযরত উবাইদুল্লাহ আহরারের কথা বলেন, তো একবার যাই তো তার সঙ্গে একটু দেখা করে আসি। শেখ সাদ ইনি মাওলানা জামি রহমতুল্লাহ, হ্যাঁ মাওলানা আব্দুর রহমান জামি। তো মাওলানা আব্দুর রহমান জামি এক বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় বেশি প্রেমিক ছিলেন। তো আব্দুর রহমান জামি তিনি একবার ভাবলেন যে শেখ উবাইদুল্লাহ আহরারের সুবত একটু যাই, একটু দেখা করে আসি, দোয়া নিয়ে আসি। হ্যাঁ বহুত বড় বুজুর্গ। আব্দুর রহমান জামি ওই বাড়ি পর্যন্ত গেছেন, গিয়া দেখলেন যে গেটের মধ্যে দারোয়ান। তো তিনি খুব বিরক্ত হলেন, যারে লাহল খুব শুনলাম যে ওলি আল্লাহ, ওলি আল্লাহ আবার তার দুয়ারে তার দরবারে এবং তার বাড়িতে দারোয়ান থাকবে, তো সেটা আবার কিভাবে? হ্যাঁ তো তিনি বললেন যে দারে দুর্বেশা দরবা নাবায়াত, হ্যাঁ দারে দুর্বেশা দরবা নাবায়াত, তো কোনো আল্লাহওয়ালার গেইটে দারোয়ান থাকা চাই না, সব মুসলমান আসবে তার কাছে, দিন শিখবে, আল্লাহর মহব্বত শিখবে, নূরওয়ালা সুন্নতওয়ালা জিন্দগি শিখবে, সেখানে দারোয়ান থাকবে কেন? এ তো এক পেরেশানি, এ তো বুঝতেছি না, মনে হয় আসল তিনি আল্লাহওয়ালা না, দুনিয়াদার টাইপের মনে হইতেছে। এই আরেকটা হলো যে এই বিরাট অট্টালিকা ধন দৌলত, হ্যাঁ পরে ইনি মন খারাপ হয়ে গেছে তো এখান থেকে চলে গেছেন, তো যাইতে যাইতে আর বাড়িতে ফিরতে পারেন নাই, ওখানে রাস্তায় কোনো রাত হয়ে গেলে কোনো মসজিদের ভিতরে অবস্থান করছেন, তো রাত্রে ঘুমাইছেন তো দেখলেন যে কেয়ামতের কেয়ামত কায়েম হয়ে গেছে, আসরের মাঠ। হ্যাঁ পরে এখন একজন একজন আল্লাহর সামনে হাজির করা হইতেছে, হিসাব নিকাশ হইতেছে, আব্দুর রহমান জামির নম্বর আসছে, ওখানে গিয়ে হাজির হইলে তখন আব্দুর রহমান জামির বিরুদ্ধে এক লোক এসে দাঁড়ায় গেছে, হে আল্লাহ তার কাছে আমি পয়সা পাই, আমার পয়সা সে দেয়নি। তখন আব্দুর রহমান জামি আটকা পড়ে গেছেন, এই মুহূর্তে হঠাৎ উবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহ ইনি ছুটে আসছেন, আইসা বললেন যে আল্লাহ সমস্যা কি? আরে ওর কাছে ও পয়সা পায় তো বলে যে তার বিরুদ্ধে অভিযোগ করলে, এখন তো আটকা পড়ে গেছে। আয় আল্লাহ উবাইদুল্লাহ আহরার বললেন যে ওর পাওনা আমি পরিশোধ করে দিতেছি। তো উবাইদুল্লাহ আহরার নিজের পয়সা দিয়া পাওনা পরিশোধ করে দিয়েছেন, আব্দুর রহমান জামি খালাস পেয়ে গেছেন, বস ঘুম ভেঙে গেছে। তখনই ওনার খেয়াল আসছে যে এরে এই বুজুর্গের সম্পর্কে আমার ভিতরে যে ধারণা খারাপ হলো, আল্লাহর তরফ থেকে এটা আমাকে ঘুম স্বপ্ন যুগে সতর্ক করা হলো, কারণ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বপ্ন তিন প্রকার, একটা হলো মানুষের শারীরিক অসুস্থতা দুশ্চিন্তা পেরেশানির কারণে মানুষ স্বপ্ন দেখে, এটা কোনো এটার কোনো ভিত্তি নাই, আর একটা হলো শয়তান মানুষকে স্বপ্ন দেখায়, যে শয়তান ভালো দিকে দেখাবে কি জন্য, কোনো একটা ক্ষতিকর কিছু করে অথবা ডিস্টার্ব করে পেরেশান করে, আর একটা হলো ভালো স্বপ্ন যেটা ফেরেশতারা ফেরেশতাদের মাধ্যমে তাকে দেখানো হয়। তো হযরত আব্দুর রহমান জামি বুঝলেন যে এটা তো একটা ভালো স্বপ্ন, এটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক আমাকে দেখাইছেন আমার ভুল ভাঙার জন্য, যে আমার এক ওলির প্রতি তুমি খারাপ ধারণা কেন করলা। হ্যাঁ, ও আব্দুর রহমান জামি আবার সকালে ফিরলেন এবং হযরত উবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহির নিকট পৌঁছলেন। তো ওনার গেটে গিয়া প্রথম যে ওখানে দ্বারা এক কথা বলছিলেন যে যে কি সেটা, হ্যাঁ, নামরদাস তাকে দুনিয়া দোষ দ্বারা, আরে যে দুনিয়াদার সে তো কোনো ওলি আল্লাহ হইতে পারে না, এই লোক তো বিরাট ঘর বাড়ি দালান কোঠা টাকা পয়সা আরও জনাব দারোয়ান সব কিছু, তো এটা ওলি আল্লাহর পরিচয় এটা না। নামর দাস্তা কে দুনিয়া দোষ দ্বারা, কবি মানুষ ছিলেন শেখ সাদি সিরাজি, তো এতটুকু বলে তিনি চলে গেছিলেন। এখন ওখানে গিয়ে গেটে যখন ঢুকতে চাইছেন তো দারোয়ান যখন পরিচয় নিয়ে পরে ভিতরে ঢুকতে দিল, হযরত উবাদুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহির নিকট পৌঁছলে তো তিনি বললেন যে সালাম কালাম মুসাবা, বললেন যে আপনি কালকে কি বলছিলেন না আমার ঘেটে আইসে, ওই বুজুর্গের কাছে তো কেউ পৌঁছায় নাই, কিন্তু একদম উনি প্রশ্ন করে বসছেন, আপনি কালকে ঘেটে আসছিলেন পরে চলে গেছিলেন, তো ওই সময় কি একটা বলে গেছিলেন, হুজুর আমাকে মাফ করে দেন, আমার বেয়াদবি হয়ে গেছে আমাকে মাফ করে দেন। না ঠিক আছে সব মাফ, কিন্তু আপনি বলছিলেন কি সেটা শুনান না, আমি একটু শুনতে চাই। তো নির্দেশ হওয়ার কারণে এখন ওই ওনার প্রতি সম্মানার্থে ইনি বলতে বাধ্য হয়েছেন যে হুজুর আমি বলছিলাম কি, ফার্সি শব্দ, ফার্সি কলি নামর দাস্তা কে দুনিয়া দোষ দ্বারা, সে লোক কোনো আল্লাহর ওলি হইতে পারে না যে দুনিয়াকে ভালোবাসে, দুনিয়া তার হৃদয়ে স্থান লাভ করে। ওই আবুয়াদুল্লাহ আর সাথে সাথে উত্তর দিলেন, হ্যাঁ, বেবায়াত্তা সাগে দুনিয়া নায়ায়াত, না নামর দাস্তাকে দুনিয়া দোষ দ্বারাত, আগার দ্বারাত বড়ায় দোষ দ্বারাত, আরে টাকা পয়সা ধন দৌলত যদি থাকে সেটা আল্লাহর জন্য রাখে। তো উত্তর হয়ে গেল যে তুমি বিপদে পড়ছো, পরে তোমারে উদ্ধার করছে কে, তো আমার পয়সা দিয়ে তোমারে উদ্ধার করা লাগছে। তো হযরত আব্দুর রহমান জাবি মাথা নিচু করে বসেছিলেন। তা আমি এই ঘটনা শোনানোর উদ্দেশ্য হচ্ছে এই যে ধন দৌলত টাকা পয়সা নিষেধ না। হ্যাঁ, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আমার সঙ্গে যাদের সম্পর্ক নিবিড় এবং গভীর থাকে, আখিরাতের উপর যাদের নজর থাকে, আল্লাহর বন্দিকেওয়ালা জিন্দগি যাদের হয়, ওই সকল বান্দাদের জীবন হয় এমন যে কোনো ব্যবসা বাণিজ্য দোকানপাট দুনিয়ার কোনো কাজকর্ম কোনো কিছুই তাদেরকে মহান আল্লাহ থেকে বিচ্যুত করতে পারে না, গাফেল করতে পারে না, দূরে সরাইতে পারে না। আরও সহজভাবে বললে যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ইসলামের সাহাবায়ে কেরাম যারা ছিলেন, যারা সরাসরি রসুল পাক সাল্লাহ আলাইহি ইসলামের নিকট থেকে ইসলামের সমগ্র শিক্ষা লাভ করায় ধন্য হয়েছিলেন, সেই সাহাবায়ে কেরাম সকলে কি মসজিদে পড়ে থাকতেন, 24 ঘন্টা কোরআন শরীফ নিয়ে পড়ে থাকতেন, 24 ঘন্টা সেজদার মধ্যেই পড়ে থাকতেন, 24 ঘন্টা জিকিরের দোয়া মোনাজাতেই মশগুল থাকতেন? তার মানে হলো যে মক্কা মদিনা এই সব একদম অচল ছিল, কোনো দোকানও খুলত না, কোনো ক্ষেত খামারও ছিল না, কোনো বাগানও ছিল না, কিছুই না, এরকম না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে যে মূলত দুইটা ভাগ ছিল, এক ভাগ তারা ব্যবসা বাণিজ্য করতেন, আরেকটা ভাগ কৃষিকাজ ক্ষেত খামার এগুলো করতেন, এই দুই ভাগ। আর অল্প সংখ্যক সাহাবি এরকম ছিলেন যারা খালি কোরআন হাদিস এলেম কালাম নামাজ মাসলা মাসাইল এ সকল নিয়ে ব্যস্ত থাকতেন, তাদের সংখ্যা ছিল কম, ইনারা মসজিদ নববীর ভিতরে পড়ে থাকতেন। কিন্তু মূলত সাহাবায়ে কেরাম তারা এই দুনিয়ার এই ব্যবসা বাণিজ্য দোকানপাট অফিস আদালত সব কিছুই সামাল দিতেন। তার মানে হলো তাদের সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআন এই কথা বলছেন যে আমার নবীর হাতে গড়া এই সাহাবা তো তারা যদিও দুনিয়ার কাছে মশগুল থাকেন কিন্তু এক মুহূর্তের জন্য মহান আল্লাহকে ভুলেন না, আল্লাহ থেকে দূরে থাকেন না, আল্লাহর হুকুমের বাইরে থাকেন না। ওখানে যে কথাটা বলছিলাম না হবে উবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহের কথা, এই সে উনি তখন বললেন যে আপনি কালকে কি বলছিলেন শুনান। ইদানিং আজকে বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে, মুসলমান তো আল্লাহকে চায়, মুসলমান আখিরাতের সফলতা চায়, মুসলমান ইসলামী সুন্দর জিন্দগি চায়, এটাই মুসলমানের চরিত্র এবং বৈশিষ্ট্য এবং মুসলমানের এটাই প্রকৃতি। কিন্তু ইদানিং ইসলাম সম্পর্কে ব্যাখ্যাতার সংখ্যা দুনিয়াতে অনেক বেশি হয়ে গেছে। কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নার নিকট হাকিম উলমত মাওলানা আসাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই মাঝে মাঝে প্রতিনিধি দল পাঠাইতেন। ওই প্রতিনিধি দলের প্রধান থাকতেন মাওলানা সাব্বির আলী থানবী। তো হযরত হাকিম উলমত মাওলানা থানবী চাইতেন যে মুসলমানদের এই নেতা তো তিনি যাতে ইসলাম সম্পর্কে ধীরে ধীরে কিছু জানেন এবং ভুল পথে পরিচালিত না হন, এজন্য আলেমদের একটা দলকে তিনি মাঝে মধ্যে তার নিকট পাঠাইতেন। হাকিম উলম্মত মাওলানা আসাফ আলী থানবী সেই ব্রিটিশ আমলে বিরাট বড় প্রভাবশালী আলেম হিসাবে সুপরিচিত ছিলেন সর্বমহলে। এজন্য কায়দা আজম তাকে তার পরিচয়ে তার রেফারেন্সে আসায় লোকদেরকে সম্মান করতেন। তো কয়েকদিন পর আবার আসেন তারা, কয়েকদিন পর আবার আসেন, তারপরও তিনি বিরক্ত হন না। আচ্ছা, তাদের সঙ্গে সাক্ষাৎ করেন, সময় দেন। একদিন এরকম এই আপোষে আলাপ করার সময় হঠাৎ জিন্নাহ সাহেব বললেন যে মাওলানা একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ, বললেন যে আচ্ছা বলেন তো, নেতার সংখ্যা বেশি না অনুসারীর সংখ্যা বেশি, আপনার কি জানাশোনা? তো বললেন যে আমাদের যেটা জানা সেটা হলো নেতার সংখ্যাই বেশি, অনুসারীর সংখ্যা কম। তো মোহাম্মদ আলী জিন্নাহ অনেক হাসলেন এবং বললেন যে আমি তো মনে করছিলাম আপনারা এমনি রোজা নামাজ মসলা মাসাইল এগুলো আলোচনার জন্য আমার নিকট আসেন, কিন্তু রাজনীতি তো আপনারাও বুঝেন, আর রাজনীতি যে আপনারাও বুঝেন এটা তো আমি টের পাইছিলাম না, আজকে বুঝতে পারলাম। আমি তো এই যন্ত্রণায় মরতেছি যে এত নেতা, তো আমরা সমাজকে সামাল দিব কিভাবে? কথা বুঝেন নাই, নেতার সংখ্যা বেশি, হ্যাঁ না? অনুরূপভাবে একজনে জিজ্ঞাসা করছিল যে ডাক্তার বেশি না রুগী বেশি? বলছিল যে ডাক্তার বেশি। উনি হাসছিলেন যে ওই জ্ঞানী লোক, যে আপনি একদম সঠিক উত্তর দিচ্ছেন, সবাই ডাক্তার, সব সকলেই চিকিৎসা বলতে থাকে আপনি ওষুধ খাবেন, আরেকজনে বলে রাখেন আপনি হোমিওপ্যাথি খাবেন, আরেকজনে বলে যে না আপনি অমুক পাতার রস খাবেন, আরেকজনে আরেকটা বলে, মানে অনেক চিকিৎসক একসঙ্গে দাঁড়ায় যায় রোগীর পাশে। অনুরূপভাবে বর্তমান সময় ইসলামের ব্যাখ্যাদাতার সংখ্যা এত বেশি, সঠিক ইসলাম কোনটা, ইসলামকে যারা ভালোভাবে জানতে চান তাদের জন্য সেটা মুশকিল ব্যাপার হয়ে দাঁড়ায়। তো হযরত উবাইদুল্লাহ আহরার গতকালের বিষয়টা বলতে পারলেন, কারো হয়তো মনে প্রশ্ন হবে, হরি সে উনি কি আলেমুল গায়েব নাকি, গায়েব জানেন নাকি, উনি এই কথা কেমনে বলতে পারলেন, এইরকম। হ্যাঁ, আশ্চর্যের বিষয়। তো আমার ভাইয়েরা, একটা ইসলামে এক বিষয় আছে যেটা ওহি, যেটা নবীদের উপরে ওহি আছে, আরেকটা হলো এলহাম, যে নবী না নবীর সাচ্চা অনুসারী আল্লাহ পাক তার অন্তরে এলহাম করেন, আল্লাহ পাক তার অন্তরে ঢালেন কোনো বিষয়ে। তো এটা আল্লাহর পক্ষ থেকে ঢালা হয়, আল্লাহ পাকের রহমত এবং মেহরবানির যোগেই সে জানতে পারে, নিজে ডাইরেক্টলি সে জানতে পারে না। আরেকটা হলো সে সব কিছুই তো সে জানে না, কিছু জানে আর অধিকাংশই জানে না, এটাকে আলেমুল গায়েব বলে না। আলেমুল গায়েব যিনি, যিনি সমস্ত গায়েবের বিষয়ে জানেন, আর ক্ষুদ্র একাধ বিষয় সে আল্লাহ জানাইয়া দেওয়ার কারণে জানলে সেটাকে গায়েব জানা বলে না। আরেকটা বিষয় আছে শরীয়ত ইসলাম, সেটা হলো কাশফ। কাশফ মানে অজানা বিষয় জানাইয়া দেওয়া, খুলে দেওয়া, উদ্ভাসিত করে দেওয়া। তো সেটা করেন কে? আল্লাহ। হযরত হাকিম উলম্মত মাওলানা আসাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কাশফ এটা কোনো বিরাট ব্যাপার না, এতো গরু ছাগলেরও কাশফ হয়। সেটা হলো যে কবরের মধ্যে যখন কারো আজাব হয়, শাস্তি হয়, যে মানুষ এবং জিন কেউ জানে না, কেউ বলতে পারে না, কিন্তু জন্তু জানোয়াররা ওদিক যাইতে থাকলে তারা এটা দেখতে পায় এবং টের পায়, তারা ভয় পায় এবং দৌড়ে পালাইতে থাকে যে কবর এখানে আজাব হচ্ছে। তো এরকমভাবে কোনো আল্লাহ ওয়ালা লোকেরও কখনো কাশফ হয়, আল্লাহ পাক তার অন্তরে এটা ঢেলে দেন, জানাইয়া দেন, পর্দা হটাইয়া দেন, ওই লোকটা সেটা দেখে ফেলে। তো এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে ঘটলো, ওই লোকটার এখানে কোনোই কৃতিত্ব নাই, কোনোই তার ব্যক্তি ক্ষমতার এখানে কোনো দখল থাকে না। এই মধ্যখানে এটা এই জন্য বললাম যাতে কেউ অপব্যাখ্যা দেওয়ার সুযোগ না পান, অনেক মানুষ এরকম অপব্যাখ্যা দিয়া পরে বেশি বড় ক্ষতির মধ্যে পড়ে যায়। যাই হোক, তো আমি বলতেছিলাম যে একজন মুমিনের জীবনে, এক বান্দার জীবনে সর্বহালতে শুকর এবং সবর দুটা জিনিসের প্রতি নজর থাকা দরকার। আল্লামা সারানী রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা লিখছেন যে হযরতে ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন কোথাও, তো হঠাৎ দেখলেন যে জঙ্গলের, গভীর জঙ্গলের দিক থেকে কোকানির আওয়াজ আসতেছে, ভাবলেন যে ইন্নালিল্লাহ, এই বিশাল গভীর অরণ্য, এখানে মানুষের পোকারির আওয়াজ কেন, কোত্থেকে আসে? ওই শব্দ অনুসরণ করে তিনি আগাইতে থাকলেন, গিয়ে দেখলেন যে ভয়ঙ্কর কুষ্ঠরোগে আক্রান্ত একটা মানুষ, যার সমস্ত শরীরই একদম পচে গেছে, তো তার আপনজনেরা তাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছে, এতটা মানে অবস্থা তার খারাপ। তো লোকটার এই মাথার দিক এখনও ভালো আছে, তো তার জবান থেকে উচ্চারিত হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা ইবতালা বিহি কাসীরাম মিন খালকি ওয়া ফাযযালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফযীলা। শুকর, প্রশংসা ওই মহান আল্লাহর, যিনি দুনিয়ার অসংখ্য লোকদেরকে যে বিপদে বালা মুসিবতে রাখছেন, সে সব থেকে আমাকে হেফাজতে রাখছেন। এবং এই লোকটা বিরতিহীনভাবে এটা বলেই চলছে। হযরত ঈসা আলাইহিস সালাম ভীষণভাবে মানে আশ্চর্যান্বিত হলেন যে এই লোকটা কি, মানে দুনিয়ার ওই বালা মুসিবত থেকে আল্লাহ আমাকে হেফাজত রাখছেন, যেগুলোতে দুনিয়ার অন্যান্য মানুষ আক্রান্ত, সেজন্য আল্লাহ পাকের শুকর এবং প্রশংসা। হযরত ঈসা আলাইহিস সালাম তখন লোকটাকে বললেন যে ভাই, কোন বিপদের বালা মুসিবত থেকে তোমাকে রক্ষা করা হয়েছে যার জন্য তুমি শুকর আদায় করো? মানে এমন বিপদ তোমার, মনে হয় যে সারা দুনিয়ার সব বিপদ একলা তোমার উপরে আসছে, অথচ তুমি বলছো যে দুনিয়ার সব বিপদ আপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করার কারণে আল্লাহর শুকর, আল্লাহর প্রশংসা, কি সেটা? ওই লোকটা তখন উত্তর দিল, হ্যাঁ, যে সবচেয়ে বড় বিপদ হলো জাহাল, আল্লাহকে না জানা, না মানা। সবচেয়ে বড় বিপদ আল্লাহকে না জানা, আল্লাহকে না মানা, সেই বিপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করছেন, সেজন্য আমি শুকর আদায় করতেছি। ঈসা আলাইহিস সালাম ভীষণ অভিভূত হলেন যে কি শুকরগুজার বান্দা, কি আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা, আল্লাহ পাকের নিয়ামতের কত বড় রকমের শুকরগুজারই করতেছে এই বান্দা। হ্যাঁ, তো বস্তুত মানুষের কোনো একটা গুণ এমন হয়, কোনো একটা আমল এমন হয়, ওই একটা আমলের বরকতই আল্লাহ পাকের খাস রহমতের নজর তার উপরে পড়ে যায়। এই মানুষের এই গুণ দেখে হযরত ঈসা আলাইহিস সালাম ভীষণ অভিভূত হলেন এবং তার থেকে শিক্ষা নিলেন এবং এটা লোকদের কাছে প্রচার করলেন যে এর থেকে শিক্ষা গ্রহণ করো, নসিহত অর্জন করো। আল্লামা সাহরানি আর একটা ঘটনা লিখছেন যে হযরত মূসা আলাইহিস সালাম একবার কোথাও যাইতেছিলেন, তো বিরাট বড় জঙ্গল, তো সেখানে দেখলেন যে এক লোকের আওয়াজ আসতেছে, তো ওখানে আগে গেছেন, গিয়া দেখলেন যে এখানেও সে এক লোক এরকম ওই রোগে, কুষ্ঠরোগে আক্রান্ত ছিল, লোকেরা তাকে ফেলে দিয়ে গেছে, সে আল্লাহ পাকের প্রশংসার মধ্যে মশগুল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ পাকের প্রশংসা করতেছে। হযরতে মূসা আলাইহিস সালাম এই লোকটার অবস্থা দেখিয়া অনেক আশ্চর্যান্বিত হলেন যে এরকম অসহায়ত্বের মধ্যেও, এত বড় বিপদের মধ্যেও আল্লাহ পাকের প্রশংসায় সে মশগুল আছে। হযরতে মূসা আলাইহিস সালাম তখন বললেন যে ভাই, আপনার কোনো খেদমতের যদি আমাকে সুযোগ দিতেন, নিজের কোনো পরিচয় দেন নাই, যে ভাবলেন যে এইরকম এক বান্দা এত বড় বিপদগ্রস্ত হওয়া সত্ত্বেও যে আল্লাহকে ভুলে না, আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহর প্রতি এইভাবে উৎসর্গিত এবং নিবেদিত থাকে, ওহ, তার একটু সেবা করতে পারা কত বড় সৌভাগ্যের বিষয় হবে, আল্লাহর বড় সন্তুষ্টির কারণ হবে। আপনার কোনো খেদমত, কোনো সেবার সুযোগ যদি আমার থাকে, কোনো প্রয়োজন হলে তো আপনি আমাকে বলেন, সেটা আমি পূরণ করার চেষ্টা করি। তো ওই লোকটা তখন বলল যে আমার তো এরকম কোনো কিছুর দরকার নাই, তো কোনো আরজু আমার নাই, একটা মনের একটা আরজু, সেটা হলো যে জমানার যে পয়গম্বর, তাকে আমি একটু দেখতে ইচ্ছা করছিল, আমি আমার এই জমানার নবীকে দেখি নাই। হ্যাঁ, লোকদের মাধ্যমে দিন সম্পর্কে দাওয়াত পেলাম, জানলাম, তা গ্রহণ করলাম এবং সেই মোতাবেক চলার চেষ্টা করলাম, কিন্তু এই জমানার যিনি নবী তাকে আমি দুই চোখে দেখি নাই, তাকে দেখার একটু আরজু, এই আরজুটুকু আছে, আর কোনো আরজু নাই। আর একটা বিষয় হলো, অনেক বেশি পিপাসা লাগছে, একটু পানি পাইতাম তো একটু পান করতাম, এই দুইটা, আর কোনো কথা নাই। মূসা আলাইহিস সালাম তখন বললেন যে এই জমানার নবী আমি মূসা, আপনি আমাকে দেখেন। আর সেই লোক খুশিতে, হ্যাঁ, তার খুশির কোনো সীমা থাকলো না, এত আনন্দিত হলো লোকটা যে আল্লাহ আপনার নবীকে এইখানে এইভাবে দেখাই দিলেন, আর আপনি পানি পান করবেন এখানে কোথায় পানি পাওয়া যায় আমি একটু চেষ্টা করে দেখি। তো জায়গায় জায়গায় আরব দেশে কোথাও ঝর্ণা প্রবাহিত হয়, কোথাও কুয়া পাওয়া যায়, তো চেষ্টা করে দেখতে গেছেন। তো অনেক খোঁজাখুঁজির পরে এক জায়গায় গিয়ে পানি পাওয়া গেল, কিন্তু পাত্র তো নাই, এখানে পাত্র পাওয়া যাবে কোথায়? কোনো একটা পাথর এরকম তিনি পাইলেন যে পাথরটা খানিকটা পাত্রের মতো, ওর ভিতরে একটু গভীর, তো ওইটাকে ধুয়ে তিনি পরিষ্কার করলেন, ওর ভিতরে পানি নিলেন এবং লোকটার কাছে গেলেন, গিয়ে দেখলেন যে লোকটার মৃত্যু হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন। হযরত মূসা আলাইহিস সালামের ভীষণ এটার একটা প্রভাব মানে প্রতিক্রিয়া হলো ভিতরে, যা হা লোকটা রে আমি পানি পান করাইতে পারলাম না, তার মৃত্যু হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এই এমনই আপনার প্রিয় বান্দা, আপনার প্রেমিক, আপনার কৃতজ্ঞ বান্দা, তো তার তো আর কোনো কিছুই আরজু ছিল না একটু পানি পান করবে, তা আমি একটু পানি পান করাইতাম, আপনি লোকটাকে পানি পান করারও সুযোগ দিলেন না, তার মৃত্যু ঘটলো, আল্লাহ এই রহস্য তো আমি বুঝলাম না, এর রহস্য তো আমার বুঝে আসে নাই, আপনার ব্যাপারে কোনো অভিযোগ না কিন্তু রহস্য আমার কাছে মানে উন্মোচিত না। তো আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু তখন বললেন যে হে মূসা আমার এই বান্দা কতটা আমাকে ভালোবাসে সেটা তো আমি জানি, তো সে যখন তোমার নিকট পানি চাইছে তো আমার ইচ্ছা জাগছে যে তোমার হাতে না আমি নিজে ওকে পানি পান করাবো, সেজন্য সঙ্গে সঙ্গে তাকে মৃত্যু দিয়ে দিছি যাতে দুনিয়া থেকে সে আলাদা হইয়া আমি আল্লাহর কাছে চলে আসি। হ্যাঁ না, মানুষ যখন মৃত্যুবরণ করে তো মনে করে যে শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আসলে এর ব্যাখ্যা এক বুজুর্গ এইভাবে বলছেন, আল মৌত জাসরুন ইউসুলুল হাবিব ইলাল হাবিব, মৃত্যু একটা ব্রিজ, একটা পুল, যেটা অতিক্রম করলেই সে আল্লাহ পর্যন্ত পৌঁছে। এজন্য চট্টগ্রামে এক বুজুর্গ ছিলেন, হযরত ভারতের বিখ্যাত আলেমে দিন হযরত শাইখুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খাস শিষ্য হযরত মাওলানা এহসানুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, ওই বুজুর্গের সঙ্গে একসময় তিনি ময়মনসিং ছিলেন, তা আমিও একসময় ময়মনসিং ছিলাম, হুজুরের সঙ্গে দেখা হইতো, বহুতই আল্লাহওয়ালা, বহুতই মানে আল্লাহ আল্লাহর খাস বান্দা, আল্লাহর মহব্বতে একদমই বিভোর থাকতেন। তো শেষ জীবনে চট্টগ্রামে ছিলেন, তিনি সন্দ্বীপের মানুষ, তো ওখানে বারংবার দেখা হয়েছে, তো আমাকে খুব স্নেহ করতেন, তো আমাকে দেখলেই কিছু শুনাইতে থাকতেন, তো ওর ভিতরে এটা তিনি অবশ্যই বলতেন যে যে একটাই শুধু মনের আরজু, যে আর কোনো আরজু নেই, যে যে আরজুই হাইকে নিকলে দম তোমার সামনে, তুম হামারে সামনে হো হাম তোমার সামনে, হে আল্লাহ আর কোনো আরজু নেই, একটাই আরজু আপনার সামনে আপনার জন্য জীবন দিয়ে দিই, নিকাল যায় দম তেরে কদমু কে নিচে এহি দিল কি হাসরত এহি আরজু হ্যায়, হে প্রিয় মাওলা আপনার কদমের নিচে আমার জীবনটাকে উৎসর্গ করার সৌভাগ্য হয়, এটাই শুধু একমাত্র আকাঙ্ক্ষা, আর কোনো আকাঙ্ক্ষা নেই। হাকিমুল উম্মত মুজাদ্দুদ্দিন মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির নিকট তার বিখ্যাত এই শিষ্য হযরত খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি, যিনি উচ্চ মাপের কবি ছিলেন উর্দু ভাষায়, তিনি একবার বললেন হযরত যে আজকে একটা ছন্দ হলো, বললেন যে শোনাও কি ছন্দ, তো তিনি বললেন যে সে ছন্দ হলো যে হর তমন্না দিল সে রুখসত হো গই আব তো আ যা আব তো খলওয়াত হো গই, হে আল্লাহ আর কোনো আকাঙ্ক্ষা নাই, একটাই আকাঙ্ক্ষা হৃদয়ে আপনি আসন গ্রহণ করেন, এছাড়া আর কোনো কিছুই আমার চাওয়ার নাই পাওয়ার নাই। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ এই বুজুর্গ ছিলেন, তিনি কাবার সামনে কানতেন এবং বলতেন যে হে প্রিয় মাওলা কই তুরসে কুচ কই কুচ মাংতা হ্যায় এলাহি মায় তুরসে তলব গার তেরা, হে আল্লাহ এই পৃথিবীর কত মানুষ আপনার নিকট কত কিছু চায় কিন্তু আপনার বান্দা ইমদাদুল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চায়, সুবহানাল্লাহ তাআলা বিহাম, আল্লাহর নিকট শুধু আল্লাহকে চান, তিনি আর কিছু চান না, হ্যাঁ সুবহানাল্লাহ তাআলা বিহাম, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হৃদয় দান করেন, এরকম বুঝ দান করেন, এরকম উপলব্ধি দান করেন, এরকম ঈমান ইয়াকিন এবং এইরকম আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা অনুরাগ আমাদের সকলের অন্তর আল্লাহ পাক নসিব করে দেন, হ্যাঁ না, কই তুরসে কুছ কই কুছ মাংতা হ্যায় ইলাহি মায় তুরসে তলব গার তেরা, এবং তিনি বলতেন যে প্যাসা চাহে জেসে আব সর্দ কো তেরি প্যাস উসে ভি বড়কর মুঝকো হো। কাবার সামনে কানতেন এবং বলতেন যে হে প্রিয় মাওলা, কোনো মানুষ প্রচণ্ড পিপাসায় কাতর হওয়ার পরে তার কাছে পানি যত প্রিয়, আপনার ভালোবাসা আমার নিকটে তার চেয়েও প্রিয় আপনি বানায় দেন। আপনাকে আমি এইভাবে ভালোবাসতে চাই, আপনার জন্য যেখানে থেকে আমি ছটফট করতে থাকি। হ্যাঁ না, হযরত হাকিম মুহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমি সব মুসলমানকে বলবো যে ভাইরা, দুনিয়ার যে কোনো প্রান্তে থাকবেন, আল্লাহর মহব্বতে সর্বদা বিচ্ছায়ীন থাকবেন, বেকারার থাকবেন, ব্যাকুল থাকবেন। আল্লাহর মহব্বতে যেন আমি অস্থির থাকি, বেকারার থাকি। তরব নেসে হামকো ফকত কাম হয় এই বস মহব্বত কা ইনাম হয়। যে কোনো মানুষ কারো প্রেমে যখন পড়ে তার জন্য সর্বদা ছটফট করতে থাকে। তো এই এই যে সকল মানুষ এই পৃথিবীতে বসবাস করে, যে আল্লাহর বান্দাদের অন্তরে আল্লাহর ভালোবাসার এরকম বেচাইনি এবং বিকুলতা, এই অস্থিরতা আল্লাহ পাক সর্বদা দেখতে চান। ভারতে এক বুজুর্গ ছিলেন শেঠ জীবনে, যিনি করাচি চলে গেছিলেন, ওখানে করাচিতে তার কবর আছে, শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই। এই বুজুর্গ এই বসে আছেন, কিছুক্ষণ পরই হঠাৎ বলতেন যে কারারে জান এ বে কারারা, হে প্রিয় মাওলা, আপনাকে ছাড়া কোনো শান্তি নাই, কোনো আরাম নাই। দিল আরাম একে দারি দিল দারুবন দিগার চশমা ঝামা আলম ফুরুবন। ওই দিল আরামওয়ালা, যেই দিল মাওলাওয়ালা, আল্লাহর সঙ্গে যে হৃদয়ের বন্ধন, তো সেই হৃদয়ই শান্তিওয়ালা, এছাড়া শান্তি আর কোথাও পাওয়া যায় না। দিলে মুস্তারেব কা এ পায়গাম হয়, তেরে বিন সুকু হয় না আরাম হয়। এক বুজুর্গ বলেন যে আমার অস্থির মন সদা স্লোগান দেয়, প্রিয় মাওলা, আপনাকে ছাড়া কোনো শান্তি নেই, কোনো আরাম নেই। আমার ভাইরা, তো থাকবো আমরা দুনিয়াতে, কিন্তু এইভাবে থাকবো যে হৃদয় মাওলাওয়ালা, হৃদয় আল্লাহর জিকিরওয়ালা, হৃদয় আখেরাতের ফিকিরওয়ালা। ওই মহান বুজুর্গ খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলীর ভাষায়, দিল মেরাহ যায় এক ময়দানে হু, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। হে প্রিয় মাওলা, এই হৃদয় শুধু আপনাকে চাই, শুধুই আপনাকে চাই, শুধুই আপনাকে চাই, আর কোনো কিছুর অস্তিত্ব যেন আমার হৃদয় না থাকে। আমার ভাইয়েরা, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী তাফসির মারিফুল কোরআনের যিনি লেখক, তিনি বলতেন যে দুনিয়া কো সন্দুক মে রাখনা জায়েজ, জেব মে রাখনা জায়েজ, হাত মে রাখনা জায়েজ, দিল মে রাখনা না জায়েজ। দুনিয়াকে সিন্দুকের মধ্যে রাখা জায়েজ, হাতে রাখা জায়েজ, পকেটে রাখা জায়েজ, হৃদয়ের ভিতরে রাখা না জায়েজ। হৃদয় শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ, আর কারো স্থান থাকে হৃদয়। জায়গা জমি টাকা পয়সা ধন দৌলত সব আছে, কিন্তু ব্যবসা আছে, বাণিজ্য আছে, অফিস আদালত আছে, কর্মচারী আছে, হাজার হাজার লাখ লাখ, সব নিজ জায়গায় ঠিক আছে, সব কিছু সে দেখে শুনে তত্ত্বাবধান করে পরিচালনা করে, কিন্তু সর্বহালে অন্তর আল্লাহর সঙ্গে মশগুল। এটার একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে, আপনারা দেখলে তো মনে হয় যে সকলেই শিক্ষিত মানুষ, তো একটা ছোট দৃষ্টান্ত দিলে বিষয়টা বুঝতে সহজ হবে। এক দুটা দৃষ্টান্ত, যেমন যে ছোট্ট বাবু এখন ওই হাঁটতে শিখে নাই, হামাগুড়ি দিয়া চলে, তো মা যখন গ্রাম দেশে ওই বা ওই ছোট্ট শিশুকে ঘরের মধ্যে রাখিয়া ওই পুকুরের ঘাটে থালা বাটি ধুইতে যায়, তো সে সর্বক্ষণ তার মন পড়ে থাকে তার ওই শিশুর কাছে, না জানি কোনো সমস্যা হয়, না জানি বিড়ালে কামড় দেয়, না জানি ও খারাপ কিছুতে হাত দেয়, না জানি কোনো অ্যাক্সিডেন্ট হয়, সর্বক্ষণ মন তার ওই শিশুর কাছে, কিন্তু সে পুকুরের ঘাটে, সে পুকুরের ঘাটে মন তার শিশুর কাছে। হযরত হাকিম উলুম্মত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাই একবার তার খানকা থানা ভবন থেকে নিকটেই তার ঘর, তো সে নিজের বাসার দিকে যখন যাইতেছিলেন, হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই সঙ্গে ছিলেন। হযরত থানভী রাস্তার মধ্যেই হঠাৎ একটু থামলেন, পকেট থেকে একটা পেন্সিল বের করলেন, কাগজ বের করলেন, কী জানি লিখলেন, পকেটে রাখলেন, আবার হাঁটতে শুরু করলেন বাসার দিকে। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই বললেন, হযরত বাসা একদম নিকটে, তো আপনি কি মনে পড়লো সেটা বাসায় গিয়েই লিখতে পারতেন, এই রাস্তার মধ্যে হঠাৎ থামা, পকেট থেকে কাগজ বের করা, পেন্সিল বের করা, লেখা পকেটে রাখা, তারপরে এখন হাঁটা, এর রহস্য তো আমি কিছুই বুঝলাম না। হযরত হাকিম মুহাম্মদ থানভী বললেন যে মিয়া শফি, আসলে ব্যাপারটা হলো এই, একটা জরুরি কথা মনে পড়ে গেছে, তো সেই কথাটা আমি নোট করলাম, পকেটে রাখলাম, যদি না আমি এমনটা করতাম, যেহেতু কথাটা অনেক জরুরি গুরুত্বপূর্ণ, তা আমার বাসায় যাওয়া পর্যন্ত আমার ওই কথাটার প্রতি মন থাকতো, যে ভুলে না যায় এই কথাটা, ভুলে না যায়, ভুলে না যায়। ওই কথাটা ওই বিষয়টার মধ্যেই আমার মনটা মশগুল থাকতো, হৃদয় ওই বিষয়টা নিয়েই ব্যস্ত থাকতো। সফি, এই হৃদয় কাজের জন্য না, দুনিয়ার মধ্যে মশগুল থাকার জন্য এই হৃদয় না। হৃদয় তো, এই দিল তো শুধু আল্লাহর সঙ্গে মশগুল থাকার জন্য। হ্যাঁ, যে মশগালা আহলে দিল কা আয় আখতার বাগে ইমা কে বাগবানি হ্যায়। হ্যাঁ, যে ফিরতা হুঁ দিল মে ইয়ার কো মেহমা কিয়ে হুয়ে রোয়ে জমি কো কোচায় জানা কিয়ে হুয়ে। এক বুজুর্গ বলেন যে দুনিয়ার যে কোনো জায়গাতে যাই তো হৃদয়ে আমি আমার মাওলাকে স্মরণ রাখি এবং আমার আল্লাহ আমার হৃদয়ে জালুয়া ফরমা থাকেন, আল্লাহ পাকের স্মরণ আমার অন্তরে থাকে, আর আসমান থেকে আমার অন্তরে আল্লাহ পাকের নূর ও তাজাল্লি বর্ষিত হইতেই থাকে। হযরত হাকিমুল থানাওই বললেন, আমি জরুরি কথাটা কাগজের গায়ে জন্য নোট করছিলাম যাতে করে আমার হৃদয়টাকে, দিলটাকে আল্লাহর স্মরণের জন্য আমি খালি করে নিতে পারি। শুনতেছেন ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে এরকম দিলওয়ালা বানায় দেন। এটা একটা দৃষ্টান্ত পেশ করলাম এই আলোচনার প্রসঙ্গে যে হাজারো কর্মব্যস্ততার মধ্যে আমরা কিভাবে আল্লাহকে স্মরণ করব। দাস বকার দিল বয়ার। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের বিখ্যাত আলেম দ্বীন, যার সান্নিধ্য লাভের জন্য তার নিকট যাইতেন ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতো এত বড় মানুষ, সেই মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বারবার বলতেন মুসলমান ভাইদেরকে, আমার ভাইয়েরা দাস বকার দিল বয়ার, হাতে কাজ করো, হৃদয়টাকে মাওলার সঙ্গে মশগুল রাখো, হৃদয়কে মাওলার সঙ্গে মশগুল রাখো। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা বল আমাদেরকে তৌফিক দান করেন। এই ভারতের বিখ্যাত ইংরেজি শিক্ষিত মানুষ, ইংরেজ আমলে যখন মুসলমান কেরানির চাকরি পায় না তখন তিনি কি দায়িত্বে ছিলেন, তখন তিনি ডিসি ছিলেন সেই ইংরেজ আমলে, খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহ। তো একবার তিনি আলেমদের সঙ্গে বসা, বড় বড় আলেম, যাদের মধ্যে একজন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ মতো এত বড় মানুষ ছিলেন। তো তিনি বড় রসিক মানুষ ছিলেন, মজার মজার কথা এবং কিসা শুনাইলেন, সব আলেমরা অনেক হাসলেন, খুব হাসলেন। তো হাসার পরে হঠাৎ যখন হাসি থামলো সকলের, ওই খাজা আজিজুল হাসান মরজুব, যিনি ইংরেজি শিক্ষিত কিন্তু হাকিমুল মতের হাতে গড়া এই আল্লাহওয়ালা, তিনি তখন বললেন যে হে ওলামা ইকরাম, আপনারা অনুমতি দিলে একটা কথা জিজ্ঞাসা করব। কি সেই কথা? যে আমরা যখন হাসতেছিলাম বলেন কার কার দিল আল্লাহর সঙ্গে মশগুল ছিল আর কার কার দিল আল্লাহ থেকে গাফিল ছিল, বেখবর ছিল। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা উপস্থিত সকলে একদম নিরুত্তর হয়ে গেলাম। আর ওই খাজা আজিজুল হাসান মরজুব তখন বললেন যে হাকিমুল উম্মত মাওলানা থানবীর সান্নিধ্যে দীর্ঘদিন থাকার বরকতে, তার নিকট থেকে দীনের তালিম তরবিয়ত পাওয়ার উসিলাতে আলহামদুলিল্লাহ এই হাসির মধ্যেও আমার হৃদয় আলহামদুলিল্লাহ মহান আল্লাহর সঙ্গেই মশগুল ছিল। এবং তিনি কবি ছিলেন, তিনি বললেন যে লবু পে গুহে হাসি বি হরদম আর আঁখ বি মেরি তর নহি হ্যায় মগর জো দিল রো রহা হ্যায় পেহম কিসি কো উসকি খবর নহি হ্যায়। ঠোঁট হাসে তখন হৃদয় মাওলার জন্য কাঁদতে থাকে, বা বাহ্যিকভাবে তারা হাসেন কিন্তু তখনও দিল আল্লাহর সঙ্গে মশগুল, দিল আল্লাহর জন্য বেচাইন হতে থাকে, আল্লাহর জন্য অস্থির থাকে, বেকারার থাকে। একজনে জিজ্ঞাসা করছিলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি হাসতেন? তো উত্তরদাতা তখন বললেন যে নাম কানু ইয়াযহাকুনা ওয়াল ঈমানু ফী কুলুবিহিম আযামু মিনাল জাবাল। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও হাসতেন, কিন্তু যখন তারা হাসতেন তখনও তাদের ভিতরে ঈমান পাহাড়ের চেয়েও ভারী থাকত, পাহাড়ের চেয়েও ভারী ইমান, তখনও ইমান অন্তরের ভিতরে নূরই নূর, নূরই নূর। আল্লাহ তাআলা এরকম জীবন আমাদেরকে নসিব করেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, হারাম দুনিয়ার মোহ যার অন্তরকে আচ্ছন্ন করছে সব রকমের পাপের রাস্তা তার জন্য খুলে গেছে। সমস্ত পাপের মূল বিষয় হলো দুনিয়ার মোহ, আমি দুনিয়া চাই, আমি দুনিয়া চাই, আর সব গোল্লায় যাক তো যাক, নাউজুবিল্লাহ। মুমিনের অবস্থা এমনটা হইতে পারে না, আমি আল্লাহকে চাই, আমি আল্লাহকে চাই, আমি আল্লাহকে চাই, আমি আখেরাতের জীবনের কামিয়াবি সাফল্য চাই। এরপরে দুনিয়া আমার যতটুকু থাকে থাকুক না থাকে না থাকুক, যেটাকে আর এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় এইভাবে ব্যক্ত করছেন যে যে মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি, যে দুনিয়ার মোহে পড়বে তার আখিরাতকে সে ক্ষতিগ্রস্ত করবেই করবে। হ্যাঁ, ওমান আহাব্বা আখিরাতাহু, আর যে আখিরাতের জীবনটাকে নজরে রাখবে প্রাধান্য দেবে, তো আযাররা বিদুনিয়াহু, দুনিয়ার ক্ষতি সে মেনে নিবে, যে আমার দুনিয়ার ক্ষতি হয় হোক কিন্তু আমার আল্লাহ রাজি থাকেন, আল্লাহ খুশি থাকেন, আখেরাত আমার সফল থাকে, জান্নাতের রাস্তা আমার নিষ্কণ্টক থাকে। যে আজান হয়ে গেছে সব দোকান খোলা, কিন্তু ইনি বলেন যে না, আমার দোকান খোলা থাকার দরকার নাই, এখন তো আল্লাহর সন্তুষ্টির জন্য দোকান বন্ধ রাখবো, আমার দোকান খোলা থাকবে আল্লাহর জন্য, বন্ধ হবে আল্লাহর জন্য, দোকান খুলছিলাম হালাল রুজি উপার্জনের জন্য, এখন বন্ধ করলাম সেই যিনি রিজিক দাতা সেই মহান আল্লাহকে রাজি করার জন্য। তাফসীরে কবীরে ইমাম ফখরুদ্দিন রাজী রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন যে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে হে আল্লাহ, যে আপনি সব মাখলুককে রিজিক দেন, তো কীভাবে দেন বিশ্বাস তো করি, দুই চোখে একটু দেখতাম যে এইভাবে এইভাবে এক এক মাখলুককে পালেন, তো এইটা একটু দেখতে ইচ্ছা করে। আল্লাহ পাক বললেন যে হে মূসা, তোমার হাতের লাঠিটা দিয়া এই পাশের যে পাথরটা এই বিরাট এক প্রস্তর এটার উপরে আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালামকে আঘাত করলেন, মূসা আলাইহিস সালামের লাঠি তো ছিল এটা মুজিজা, মুজিজার লাঠি, তো ওই লাঠির আঘাতে এই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। বললেন যে আরেকটা আঘাত করো, তো আবার আঘাত করলেন, তো আবার দ্বিখণ্ডিত হলো, আবার আঘাত করো, তৃতীয় আঘাতে আবার ওই পাথরটা দ্বিখণ্ডিত হলো। এতক্ষণে দেখা গেল যে নিশ্ছিদ্র পাথরের ভিতরে একটা পোকা, এবং সেই পোকার মুখে একটা তাজা পাতা, সেই তাজা পাতাটাই পোকা ভক্ষণ করতেছে। মূসা আলাইহিস সালাম ভীষণ আশ্চর্যান্বিত হলেন, অভিভূত হলেন, আল্লাহ পাকের কুদরত দেখলেন, শুকরগুজারি করলেন যে আল্লাহ এইভাবে আপনি মাখলুক পালেন, এই পাথরের পেটের ভিতরে এখানে থাকে পোকা, সেটা দুনিয়ার কে জানে, কে ওর রিজিকের ফিকির করবে আর সেখানে সেটা পৌঁছাবে, আবার এইরকম তাজা পাতা আসলো কীভাবে, এইভাবে আপনি আপনার এক এক মাখলুককে পালেন, আল্লাহ আপনার কি কুদরত, কি শান। এরপরে আশ্চর্য হলো ওই পোকা সেখানে জিকির করতেছে, আল্লাহ পাকের শুকর এবং প্রশংসা গুণগানে ভীষণ ব্যস্ত, খালি লিপ্ত না, লাগাতার সে আল্লাহ পাকের গুণগানে তার ব্যস্ততা কি, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি, কি মহান সেই মহান সেই আল্লাহ তাআলা যিনি আমার মতো অতি ক্ষুদ্র এবং তুচ্ছকে তার নজরে রাখেন, আর আমার মতো অতি ক্ষুদ্রের ঠিকানাটাও তিনি জানেন এবং স্মরণ রাখেন, বয়াজ করুনি বলা ইনসানি, কখন আমার ক্ষুধা লাগে সেটাও তিনি খেয়াল রাখেন এবং কখনোই আমাকে তিনি ভুলেন না। এইভাবে সে আল্লাহ পাকের কোনো গানে মশগুল। আমার প্রিয় বন্ধুরা, অমামিং দাবতিং ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা, এই আয়াতে পাকের নিচে ওই ব্যাখ্যা লিখছেন তিনি, ব্যাখ্যা প্রসঙ্গে এই কথা উল্লেখ করছেন তিনি, যে আয়াতে পাকে মহান রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে বিচরণমান যে যত প্রাণী সব প্রাণীদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর উপর, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না নাফসান লাং তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোনো মানুষের কোনো মাখলুকের মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত তার জন্য বরাদ্দকৃত রিজিক পুরোটা সে ভোগ না করবে। এইটা নিয়ে এত টেনশনের কি, তাহলে সার কথা কি দাঁড়াইলো, যে আমার যা কর্তব্য আমি সেটা করব, খেত করা দরকার করি, দোকান করা দরকার করি, অফিস করা দরকার করি, এটা করলেই যে আমার সব পাবো তা না, আমার জন্য যেটুকু নির্ধারিত এবং বরাদ্দ আল্লাহর তরফ থেকে সেটার একটা বাহন এটা উসিলা এটা, এর মাধ্যমে সেটা আমি খুঁজতেছি, আল্লাহ পাক দিয়ে দিবেন। আর মূল বিষয় কি, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে বান্দা আমার হইয়া থাকবে, আমার অনুগত বাধ্যগত থাকবে, সেই বান্দা যে কোনো বিপদে পড়লে সংকটে পড়লে তাকে আমি মুক্তি দান করব, সেই সংকট থেকে আমি উদ্ধার করব, এবং যে আমাকে পূর্ণভাবে মানবে, মানে চলবে, আমাকে ভয় করবে, আমার অনুগত বাধ্যগত থাকবে, তো তার কল্পনার বাইরে আমি তাকে রিজিক দান করব। তার কল্পনার বাইরে আমি তাকে রিজিক দান করবি। তো মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কথা বলছেন এবং এক এক আয়াত আল্লাহ পাক বলছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। এই পৃথিবীর মানুষ এরা যদি আমি আল্লাহকে ভয় করে এবং আমাকে মেনে চলে, আমার অনুগত বাধ্যগত হয়ে থাকে, তাহলে এই আসমান জমিনের বরকতের ভাণ্ডার আমি তাদের জন্য উন্মুক্ত করে দিব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনটাও বলছেন যে মাল্লাযী বিল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি যীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরো আশ্চর্য কথা বলছেন। এখানে তো হলো আল্লাহর হুকুমের উপর অটল জিন্দেগি ওয়ালার জন্য তার কল্পনার বাইরে রিজিকের ওয়াদা। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটাও ওহী, কোরআনে উল্লেখ হলে সেটাকে ওহিয়ে মতলু বলে, আর কোরআনের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেন সেটাকে ওহিয়ে গায়রে মতলু বলে, সেই এলেমও ওহি যুগেই প্রাপ্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো বান্দা যদি, কোনো মুসলমান যদি বেশি বেশি আল্লাহর নিকট ইস্তেগফার করতে থাকে, মাফ চাইতে থাকে, মাফ চাইতে থাকে, মাফ চাইতে থাকে, অর্থাৎ বেশি বেশি মাফ চাওয়ার অভ্যাস এইরকম কোনো বান্দা যদি হয়, তো আল্লাহ পাক তার সব পেরেশানি দূর করে দিবেন। যেই সংকটে সে পড়বে তার থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করবেন। এবং এই এত বেশি ইস্তেগফারকারী, ক্ষমা প্রার্থনাকারী বান্দাকে আল্লাহ তাআলা ওর কল্পনার বাইরে রিজিক দিতে থাকবেন। এই হাদিস উল্লেখ করে মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী বলেন, ইন্নাল মুস্তাগফিরিন নুজিলু মানজিলাতাল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য মহান আল্লাহ যে পুরস্কার ঘোষণা করছেন এই হাদিসে পাকের মাধ্যমে, ক্ষমা প্রার্থী বান্দাদের জন্য সে একই পুরস্কারের ঘোষণা হয়ে গেছে। হ্যাঁ, একই মর্তবা উভয়ের জন্য আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। আমার ভাইরা কাজ করি, কাজ করলেই কামিয়াবি। তো এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এইরকম জিন্দেগি বানাও যে আল্লাহর হুকুমের উপর চলো, তো আল্লাহ পাক তোমার অন্তরে নূর দান করবেন। যখন অন্তরে নূর আসে তো এই অন্তরটা বিশাল বড় হয়ে যায়। দেখ, সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে অন্তর নূরওয়ালা আর অন্তর তার বিশাল বড়, এটার কোনো আলামত কি ফুটে ওঠে জীবনে? বললেন যে হ্যাঁ, আলামত ফুটে ওঠে, লক্ষণ ফুটে ওঠে। কি সেটা? আত্তাজাফি আন্দারিল গুরুর, ধোকার দুনিয়া থেকে সে দূরে সরে, যা আমি ধোকার দুনিয়ার মধ্যে থাকতে চাই না। অর্থাৎ ধোকা দুনিয়ার হারাম রাস্তায় সে আর পা দিতে কোনোভাবেই রাজি হয় না, হ্যাঁ না? আত্তাজাফি আন্দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, সে সব সময় আখিরাতের জিন্দেগি বানানোর ফিকিরে থাকে। ওয়াল ইস্তিদাদুল লিল মাউত ক্বাবলা নুজুলি, মৃত্যু আসার আগে মৃত্যুর পরবর্তী জীবনটাকে এখানেই সাজানোর জন্য সে ব্যস্ত থাকে। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়াল আমাদেরকে তৌফিক দান করেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে সকল বান্দারা ঈমানওয়ালা আর নেক আমলওয়ালা, আমি আল্লাহ নিঃসন্দেহে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব, যেখানে অনন্তকাল তারা আমার মেহমান হিসাবে থাকবে এবং তাদের মেহমানদারি চলতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাতারে শামিল করেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীজিল কারীম। একটা হাদিস শরীফ যেটা মনে থাকবে মনে হয়, সেটা শুনে দিয়ে দোয়া করি না, সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কেয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। কি মজাদার হাদিস! এটা আমরা আমল করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকলকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দেন। প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার অবশ্যই অভ্যাস বানাই। আল্লাহ আমাদের তৌফিক দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم احسن عاقبتنا في الأمور كلها، واجرنا من خزي الدنيا وعذاب الآخرة، رب اغفر وارحم أنت خير الراحمين، اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين، اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى، اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن خلق الرزق بالقدر، اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا، اللهم إنا نسألك الدوام العافية، اللهم إنا نسألك تمام العافية، اللهم إنا نسألك الشكر على العافية، আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, সব গুনাহ মাফ করে দেন, সব নালায়েকি মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দান করেন, জাহান্নামী রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন, নূরওয়ালা অন্তর আমাদেরকে নসীব ফরমান, আপনার মহব্বত মারেফত আমাদেরকে দান করেন, আপনার আনুগত্যশীল জিন্দগি আমাদেরকে নসীব ফরমান, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জিন্দগি করার তৌফিক দান করেন, হালাল রিজিকের আমাদের জন্য ইন্তজাম করে দেন, সব গুনাহ থেকে আমাদেরকে বাঁচান, কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, সব রকমের গুমরাহি থেকে, সমস্ত নাফরমানি থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আয় আল্লাহ আমাদের সকলের ঘরে ঘরে নূর নাজিল করেন, রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, শান্তি নাজিল করেন, আয় আল্লাহ আপনার হয়ে আমাদেরকে থাকার জন্য তৌফিক দান করেন, আয় আল্লাহ নফসে শয়তানের ধোকা থেকে আমাদেরকে হেফাজত করেন, জিন্দা রাখেন তো আপনার হুকুমের মধ্যে, আপনার সন্তুষ্টির মধ্যে জিন্দা রাখেন, আয় আল্লাহ যখন দুনিয়ার থেকে উঠাবেন আপনার বানায় আপনার রহমতের কোলে আপনি তুলে নিয়েন, আয় আল্লাহ সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন, আমাদেরকে আমাদের রোগীদেরকে আপনি শেফা দান করেন, আয় আল্লাহ ঋণগ্রস্তদের ঋণা দেওয়ার ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ যারা বিপদগ্রস্ত বিপদ থেকে আপনি মুক্তি দান করেন, শত্রুদের থেকে হিংসুকদের থেকে আমাদের সকলকে হেফাজত করেন, আমাদের সকল আপনজন প্রিয়জনদেরকে হেফাজত করেন, সকলের জরুরত সমূহকে আসমানি ভান্ডার থেকে আপনি পুরা করে দেন, আয় আল্লাহ মেহরবান মালিক সকলের নেক আশা পুরা করেন, আয় আল্লাহ সকলের নেক আশা পুরা করেন, দুজাহানের মালিক দুজাহান আপনি আমাদের বানায় দেন, আয় আল্লাহ মেহরবান মালিক সর্বভালো আপনার রহমতের সায়ার মধ্যে আমাদেরকে রাখেন, আয় আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করেন, তমাম বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের দেশকে হেফাজত করেন, আয় আল্লাহ আমাদের দেশের এই জমিনের মধ্যে অফুরন্ত খনিজ সম্পদ আপনি দান করেন, আয় আল্লাহ তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি আপনি এখানে নসীব ফরমায়া দেন, আয় আল্লাহ আমাদের দেশকে সর্বদিক থেকে সর্বাঙ্গীনভাবে শক্তিশালী বানায় দেন, সমগ্র মুসলিম জাহানের উপর সীমাহীন রহমত আপনি নাজিল করেন, দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলমান আছে আয় আল্লাহ মুসলমানকে আপনি শান্তি দান করেন, রহমত দান করেন, বরকত দান করেন, শত্রুদের হাত থেকে আপনি মুসলমানকে আয় আল্লাহ হেফাজত করেন, আয় আল্লাহ আমাদের তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসলিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলান নবিয়িল কারীম।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে, হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি, এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 8068 69 8068 69
অনেক সোজা করে দিছে।